বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 10 জুলাই, 26 আষাঢ় এবং ফার্সি 19 তীর, রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে হাশদ আশাবির আরেকটি বিজয় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ড নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিভিন্ন জেলায় সরকারি সেনাদের সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে। ইরানের পূর্ব সীমান্ত নিরাপদ রয়েছে বলে জানালেন খাতিবজাদে। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার মডেল অনুসরণের আহ্বান আশরাফ গনির। আফগান সংকট সমাধানের ইরানি প্রচেষ্টাকে স্বাগত জানাল পাকিস্তান। বাংলাদেশে কমল করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। আগস্টের প্রথম সপ্তাহে 1 কোটি 10 লাখ টিকা আসবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিক্ষোভ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি বলেন, আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো রকম নিরাপত্তাহীনতা নেই। তালেবান আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী ইসলামকালা জেলাটি দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে এই মন্তব্য করেন। ইসলামকালা জেলার সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে আফগানিস্তানের একটি স্থলবন্দর রয়েছে, যা বৃহস্পতিবার তালেবান হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামকালা ক্রসিংয়ে তালেবান হামলার পর সেখানে কর্মরত আফগান কর্মীরা ইরানে প্রবেশ করেছেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা রক্ষায় আফগানিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তিগুলো মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালেবান চাইলে মাত্র 2 সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তান দখল করতে পারে বলে এই গোষ্ঠীর নেতারা যে দাবি করেছেন তার জবাব দিয়েছে কাবুল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের তাবেদারি বাদ দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। আফগান সরকার তালেবানকে পাকিস্তানের তাবেদার এবং আফগান সরকারকে তালেবান আমেরিকার তাবেদার বলে অভিযোগ করে থাকে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান শুক্রবার গোটা আফগানিস্তান দখলে নেয়ার সক্ষমতার কথা ঘোষণা করে। তালেবানের এই বক্তব্যকে মনগড়া আখ্যায়িত করে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, তালেবান নেতাদের বক্তব্য আফগানিস্তানের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, তালেবানের দাবি যদি শতকরা এক ভাগও সত্যি হতো তাহলে তাদের নেতারা আফগানিস্তানের বাইরে জীবনযাপন করতেন না। ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণের লড়াইকে মডেল হিসেবে গ্রহণ করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। তিনি আজ খোস্ত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় একথা বলেন। আশরাফ গনি বলেন, তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। লেবানন, ইরাক ও সিরিয়ার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব দেশের জনগণের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আশরাফ গনি বলেন, তালেবান দ্বিমুখী আচরণ করছে। একদিকে বলছে তারা শান্তি চায়, আবার অন্যদিকে শান্তি আলোচনায় ডাকলেও তারা আসছে না। তিনি বলেন, আলেমরা ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যারা শান্তি চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা সরকারে থেকেও শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে, তিনি বলেন, এসব ব্যক্তির বিষয়ে আর কোনো ধরনের সহনশীলতা প্রদর্শন করা হবে না, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে আফগান সমস্যা সমাধানের ইরানি প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ইরানের ভূমিকা ও অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসলামাবাদ। ইরানের রাজধানী তেহরানে আন্ত আফগান বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, পাকিস্তানের মতো ইরানও আফগানিস্তানের একটি প্রতিবেশী দেশ। ইরান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা আশা করছেন আফগানিস্তানের সব পক্ষ মিলে একটি বড় ধরনের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তিনি এই সুযোগ কাজে লাগাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা দুটোই একদিনের ব্যবধানে কমেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, আগস্টের প্রথম সপ্তাহে 1 কোটি 10 লাখ টিকা আসবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা দুটোই একদিনের ব্যবধানে কমেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 185 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় 16,179 জনের মৃত্যু হল। এছাড়া 24 ঘন্টায় দেশে নতুন করে আরও 8,772 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট 10,09,315 জনের শরীরে করোনা শনাক্ত হল। 24 ঘন্টায় মৃত 185 জনের মধ্যে 121 জন পুরুষ এবং 64 জন নারী। এদের মধ্যে 70 জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় 51 জন, চট্টগ্রামে 20 জন, রাজশাহীতে 13 জন, রংপুরে 11 জন, বরিশালে 10 জন, সিলেটে 7 জন এবং ময়মনসিংহে 3 জন মারা গেছেন। ওদিকে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত 10 দিনে 711 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 54 জন পুলিশ ও 1 জন র্যাব সদস্য সহ মোট 55 জন আক্রান্ত হয়েছেন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে 94 জন পুলিশ এবং 6 জন র্যাব সদস্য মারা গেছেন। বর্তমানে 1,174 জন পুলিশ এবং 88 জন র্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ওদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, আগস্টের প্রথম সপ্তাহে 1 কোটি 10 লাখ টিকা বাংলাদেশে আসবে। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার সংগ্রহে সংকট হয়েছিল, আমরা তা কাটিয়ে উঠেছি। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে জাহিদ মালিক বলেন, শুধু বেড বাড়ালেই চলবে না, জনবলও বাড়াতে হবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রাজ্যের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার রাজ্যের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন, স্লোগান দেন এবং প্রতিবাদ সূচক বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনেক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল পোড়ায় তৃণমূল কর্মীরা। এ সম্পর্কে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ বলেন,
কেন্দ্রীয় সরকার, বিশেষ করে আমি বলবো নরেন্দ্র মোদী, যখন বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে, বিশ্ববাজারে তেলের দাম পড়ে গেছে ভয়ঙ্কর, আমার পাশের দেশ বাংলাদেশের তেলের দাম, আপনি পাকিস্তানের তেলের দাম, শ্রীলঙ্কায় তেলের দাম, মায়ানমারের তেলের দাম, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের তেলের দাম লাগাম ছাড়া হয়ে গেছে, এবং গ্যাসের দাম পুরো করে বাড়ছে। যদি গ্যাসের এইভাবে দাম বাড়তে শুরু করে তাহলে 2024 সালের ডিসেম্বরে গ্যাসের দাম হবে একটা সিলিন্ডারের দাম হবে 2000 টাকা,
বলছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে, নরেন্দ্র মোদী দূর হটো, গ্যাসের দাম বাড়ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও ইত্যাদি স্লোগান দেন রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার সঙ্গে এ সময় গলা মেলান দলীয় কর্মী সমর্থকরা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, দখলদার ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সূত্রের উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এ সময় তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আল বুসাইদি। আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান রিয়াদ আলোচনার ফলাফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ওমানের সুলতান খুব শিগগিরই সৌদি আরব সফরে যাবেন। রাশিয়া বলেছে, আফগানিস্তানের নতুন নতুন এলাকা দখলকারী তালেবানের সঙ্গে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনা করছেন। রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে যা কিছু ঘটছে, বিশেষ করে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে। দিমিত্রি পেসকভ এমন সময় তালেবানের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন যখন তালেবানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করছে। তাজিকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে আফগান সীমান্তবর্তী এলাকাগুলোর চলমান গোলযোগ নিয়ে রাশিয়ার উদ্বেগ দূর করতে তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল মস্কো সফরে গেছে। তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে ওই সীমান্ত থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা তাদের পরিবারের সদস্যদেরকে আফগান সীমান্ত থেকে দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের জনপ্রিয় সংগঠন হাশদার শাবি এক বিবৃতিতে বলেছে, এই সংগঠনের প্রচেষ্টায় আইএস জঙ্গিদের বেশ কিছু ষড়যন্ত্র ও হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এদিকে ইরাকে আগামী অক্টোবরে সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, হাশদার শাবির বিরুদ্ধে ততই অপপ্রচার জোরদার হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
ইরাকের জনপ্রিয় হাশদার শাবি সংগঠনের কমান্ডার কাসেম মোসলেহকে সম্প্রতি ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্ররোচনা ও ইরাকে বিদেশি মদতপুষ্ট একটি চক্র তাকে গ্রেফতার করেছিল, কিন্তু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হাশদার শাবির এই কমান্ডার গতকাল এক বিবৃতিতে আল আনবার প্রদেশে দায়েশ বা আইএস জঙ্গিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তুলে ধরে বলেছেন, হাশদার শাবির প্রচেষ্টায় আইএস জঙ্গিদের বেশ কিছু ষড়যন্ত্র ও হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে হাশদার শাবি এক অভিযান চালিয়ে দায়েশ বা আইএস জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়ে তাদের বহু অস্ত্রশস্ত্র ও সাজোয়াজান জব্দ করেছে। হাশদার শাবির সামরিক শাখা এমন সময় এই সফল অভিযান চালিয়েছে যখন এই গণবাহিনী সম্প্রতি ইরাকের সরকারি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাশদার শাবি সংগঠন প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী পালন করেছে এবং তারা আইএস জঙ্গি গোষ্ঠী ও তাদের বিদেশি মদতদাতাদের দেখিয়ে দিয়েছে দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় ইরাকের জাতীয় স্বার্থ ও জনগণকে রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না এই সংগঠন। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের জনপ্রিয় হাশদার শাবি সংগঠন এবং এর কমান্ডারদের বিরুদ্ধে এ অঞ্চলের কোন দেশের গণমাধ্যমের অপপ্রচারের মূল কারণ হচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি অতীতে এবং এখনও আমেরিকা ও কয়েকটি আরব দেশের সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিরাট সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের কারণে হাশদার শাবির প্রতি ইরাকের জনগণের আস্থা ও বিশ্বাস আরও গভীর হয়েছে। প্রকৃতপক্ষে ইরাকে আগামী অক্টোবরে সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, জনপ্রিয় হাশদার শাবির বিরুদ্ধে ততই অপপ্রচার জোরদার হচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। একই সঙ্গে শত্রুরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে এর দায়ভার ইরান ও তাদের সমর্থক হাশদার শাবির মতো প্রতিরোধ সংগঠনগুলোর উপর চাপানোর চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যুর ঘটনায় কারখানাটির মালিক আবুল হাশেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শাহেন শাহ আজাদ সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যুর ঘটনায় কারখানাটির মালিক আবুল হাশেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনাজ আজাদ সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশ্বাস দিয়েছেন, কারখানা অগ্নিকাণ্ডের এই ঘটনায় কারো ন্যূনতম অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবন নির্মাণের ত্রুটি এবং শ্রমিক পরিচালনায় কোনো গাফলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষতিপূরণ দেয়া হচ্ছে এবং হবে। এর আগে এই ঘটনায় 8 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এদিকে রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। আজ সকালে ভবনের ষষ্ঠতলায় লাশের খোঁজে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে দুপুর পর্যন্ত কোনো লাশের সন্ধান পাননি তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কারখানার সামনে অপেক্ষা করছেন নিখোঁজ শ্রমিকদের শোকাহত স্বজনরা। এদিকে পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য তাদের স্বজনদের নমুনাও সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিতে আসা স্বজনদের হাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
সেখানে কথা কইছিল ওটা আমার আগুনে ঘিরে লাইছে, আমি আর কোন ভালে চোখে দেখতেছি না, তুমি দয়া করে আমার মাফ করে দিও।
যখন তিনতলায় তখনও ফোন দিয়েছিল, ওত কয় আমি নিঃশ্বাস নিয়ে পারতেছি না ভাই, আমার দম আটকে আসতেছে, অক্সিজেন লাগবে।
মা গো আমার কি যন্ত্রণা দিত গো মা, দিয়ে তুমি কই গেছো গো মা, আমি তোমার ছেলে বানাইছিলাম মা, আমি অনে তোমার আমি কই পামু গো মা।
সিআইডি কর্মকর্তারা বলছেন,
25টা ডেড বডির এগেনস্টে 34 জন দাবিদার নমুনা আমরা সংগ্রহ করেছি, তো এই প্রক্রিয়াটা চলতে থাকবে, বাজেভাবে পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে এই নমুনাগুলো চ্যালেঞ্জিং, তো এই চ্যালেঞ্জিং স্যাম্পলগুলো প্রক্রিয়া করে প্রোফাইল প্রস্তুত করাটা এটা একটু সময় সাপেক্ষ বিষয়।
ওদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শোক জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। আইএলও আজ শনিবার তাদের বিবৃতিতে শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ করতে দেশের সকল কারখানায় জরুরি তদারক করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনার পর অন্যান্য কারখানায়ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আফগানিস্তানের বিভিন্ন জেলায় সরকারি সেনাদের সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে। ইরানের পূর্ব সীমান্ত নিরাপদ রয়েছে বলে জানালেন কাতিবজাদে। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার মডেল অনুসরণের আহ্বান আশরাফ গনির। আফগান সংকট সমাধানের ইরানের প্রচেষ্টাকে স্বাগত জানাল পাকিস্তান। বাংলাদেশে কমল করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। আগস্টের প্রথম সপ্তাহে 1,10,00,000 টিকা আসবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভারতের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিক্ষোভ। এবারে আরও একটি খবর। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন প্রতিদিন 5,00,000 লোককে টিকা দেওয়ার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।